الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله دورের কাছে দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সপ্তাহ ঘুরে আরও একবার আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম এর পবিত্র স্ত্রীগণ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। শুআবুল ঈমান নামক কিতাবে বর্ণিত রয়েছে, আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, যে ব্যক্তি জুমার দিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূর সমূহ হতে একটি নূর হবে, যেটা দেখে লোকেরা আশ্চর্য হয়ে বলবে সে কি আমল করত যার কারণে তার চেহারা এত পরিমাণ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামায়ে আত্তার মে হুসনে আমল কোই নহি, লাজ রখনা রোজ মহশর বেকসো মজবুর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে ইনশাআল্লাহুল করিম উম্মুল মুমিনিন হযরত জাওয়েরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহে এসেছেন এবং তিনি কোন গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন যে বনি মুস্তালিক গোত্রের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুমে তাদের কাছে গেলেন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াহদানিয়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে তাদেরকে দাওয়াত দিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হুকুমে যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছালেন, তখন সেই গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করল। ওই মুহূর্তে উভয় পক্ষে তীর নিক্ষেপ শুরু হয়ে গেল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের হুকুম দিলেন, তখন তারা হঠাৎ আক্রমণ শুরু করে দিলেন। পরিশেষে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করলেন। মুসলমানদের পক্ষ থেকে কোনো প্রাণহানি হয়নি, অথচ কাফিরদের 10 জন লোক মারা গেল আর অবশিষ্ট সকল মহিলা পুরুষ এবং শিশু যাদের সংখ্যা 700 বা এর চেয়ে অধিক ছিল তাদেরকে বন্দী করা হয়, তাদের পশুগুলো হাঁকিয়ে নিয়ে আসা হয়, যাতে উঁট ছিল 2000 আর ছাগল ছিল 5000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোলাম হযরতে শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেগুলোর দেখাশোনা করার দায়িত্ব দিলেন। বন্দীদের মধ্যে বনি মুস্তালিক গোত্রের সর্দার হারেস বিন দারার এর কন্যাও ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে বন্দীদের হাত পিছনে বাঁধা হলো এবং হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তাদের উপর নিগরান নিয়োগ করেন। পরবর্তীতে তাদেরকে বণ্টন করে দেয়া হয়। বনি মুস্তালিকের সর্দার হারিস বিন দারার এর কন্যা বর্রা বিনতে হারিস গনিমতের বণ্টনের মধ্যে হযরত সৈয়দনা সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার এক চাচাতো ভাইয়ের অংশে আসেন। হযরত সৈয়দনা সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অংশের পরিবর্তে মদিনাতুল মুনাওয়ারার তার নিজের খেজুর গাছ তাকে দিয়ে দেন এবং এরপর 9 আওকিয়া স্বর্ণের বিনিময়ে তাকে মুকাতাবা করে দিলেন। এই মুকাতাবা কি? মুকাতাবা হচ্ছে যে গোলামকে বা দাসীকে শর্ত দেওয়া হয়, তুমি মুক্তিপণ জমা করে দাও, তুমি জমা করে দিলে তুমি মুক্ত হয়ে যাবে। তো তিনিও নির্ধারণ করে দিলেন, এত পরিমাণ অধিক সম্পদ আদায় করাটা বর্রা বিনতে হারিস তার পক্ষে সম্ভব ছিল না। সুতরাং এরই সাহায্য চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য না থাকা এবং আপনি আল্লাহ পাকের রাসূল হওয়ার সাক্ষী দিয়ে ইসলাম গ্রহণ করেছি। অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। আমি সম্প্রদায় সর্দার হারেস বিন আবু দাররের কন্যা। আমাদের সাথে যা কিছু ঘটেছে তা আপনি জানেন। গনিমতের বন্টনের মধ্যে আমি হযরত সাবিত বিন কাইস এবং তার চাচাতো ভাইয়ের অংশে এসেছিলাম। এরপর হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইকে তার মদিনায় খেজুরের গাছ দিয়ে আমাকে একেবারে তার মালিকানায় নিয়ে নেয়। এরপর এত পরিমাণ অধিক সম্পদের বিনিময়ে আমাকে মুক্ত করে আমাকে মুকাতাবা করে যা আদায় করা আমার সামর্থ্যের বাইরে, কিন্তু আমি আপনার দরবারে পরিপূর্ণ আশা রেখে উপস্থিত হয়েছি এবং আমার কিতাবাতের বিনিময় আদায় করার ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে তিনি যখন উপস্থিত হলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহায্য চাইলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওই কাজ কেন করছো না যা তোমার জন্য এর চেয়ে উত্তম? আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কি? এরশাদ করলেন, আমি তোমার কিতাবাত অর্থাৎ মুক্তিপণ আদায় করার পরিবর্তে তোমাকে বিয়ে করে নিই। এতে তিনি অত্যন্ত আনন্দ চিত্তে রাজি হলেন আর আরজ করলেন, আমি এটা অবশ্যই করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলেন। তার সন্তুষ্টি জানার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার সাথে হযরত বাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কেও ডাকলেন। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ হোক, ইনি আপনারই মালিকানাধীন। অথচ হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মালিকানাধীন ছিলেন হযরতে জাবেরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো আপনার মালিকানাধীন। অর্থাৎ সাহাবা ইকরামের এই আকীদা ছিল, আমি আমার যা কিছু আছে সব কিছু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও দানশীলতার অবয়ব তা কোনো বিনিময় ব্যতীত গ্রহণ করতে সায় দেয়নি। অতঃপর বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল কিতাবাতের বিনিময় আদায় করে দিলেন, অতঃপর মুক্ত করে নিজের বিবাহে নিয়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহের সময় হযরতে জাবেরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 20 বছর। হযরতে জাবেরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ছিল বাররাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম পছন্দ করতেন না। পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে জাবেরিয়া নাম রাখলেন। এটিও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতে মুবারকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো নাম যদি পছন্দ মতো হতো না বা শরীয়ত সম্মত হতো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম চেঞ্জ করে দিতেন। আমাদের সমাজেও দেখা যায় এমন এমন নাম রাখা হয় যে নামের কোনো অর্থই থাকে না বা যে নাম শুনলেই মানুষ ব্যঙ্গ করবে, এরকম নাম আমাদের সমাজের মধ্যে আজও রাখা হচ্ছে, যা এটি ইসলাম বা শরীয়ত সমর্থন করে না, নিষেধ করা হয়েছে। এবং মা বাবা যারা অভিভাবক তাদের দায়িত্ব কর্তব্য অধিকার হচ্ছে সন্তানের সুন্দর নাম রাখা। আমরা অনেক সময় ইউনিক নাম খুঁজতে গিয়ে এমন নাম রেখে দিই, নাম তো ইউনিক থাকে কিন্তু সে নামের কোনো অর্থই থাকে না। এমন নাম রাখা হয় যা সন্তান যখন বড় হয়ে যায় তখন সে লজ্জিত হয় যে আমার মা বাবা কেমন নাম রেখেছে। তো নাম সুন্দর রাখাও এটি মা বাবার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সন্তানের নাম কিভাবে রাখবেন, কেমন রাখবেন, এটিও জানা জরুরি। আমাদের মধ্যে অনেকে জানেও না। আমরা রাখি সোশ্যাল মিডিয়াতে কে ভাইরাল তার নামে নাম রেখে দিই, বা চিত্র নায়ক নায়িকার মাজাল্লা তাদের নামের সাথে নাম রাখি। তো সন্তান বরকত পাবে কিভাবে? নামের একটি প্রভাব হয়, মনে রাখবেন, যাদের নাম যেরকম তার স্বভাবে সেই নামের প্রভাব পড়ে যায়। তো নাম যখনই রাখা হয় তখন আম্বিয়া ইকরাম আলিমুসালাতাম এর সাথে নাম মিল করে নাম রাখুন, সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান এর নামের বরকত নেওয়ার জন্য তাদের নামের সাথে নাম মিল করে রাখুন, কন্যা সন্তান যদি হয় তাহলে উম্মাহাতুল মুমিনিনদের নামের সাথে নাম মিলিয়ে রাখুন, সাহাবিয়াতদের নামে রাখুন বা অলিয়া ইকরামের নামে রাখুন। মনে রাখবেন ফেরেশতাদের নামেও নাম রাখা নিষেধ রয়েছে, অনেকে ফেরেশতাদের নামে নাম রেখে দেয়, জিব্রাইল রেখে দেয়, মিকাইলে রেখে দেয়, তো ইসরাফিল রেখে দেয়, এভাবে নাম রাখা নিষেধ করা হয়েছে। তো বরকতময় যে নাম, আর এই বিষয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি কিতাবও আল মদিনাতুল ইলমিয়া প্রকাশনা করেছে যে সুন্দর ইসলামিক কোন নাম রাখা যায়, এই বিষয়ে কিতাব অধ্যয়ন করলে ইনশাল্লাহ ইলিম অর্জন হবে। তো বাচ্চাদের সন্তানদের সুন্দর নাম রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার নাম পরিবর্তন করে জাওয়াইরিয়া রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে যখন তিনি বিবাহে আবদ্ধ হয়ে গেলেন তখন সাহাবা ইকরাম আলী মুরদওয়ানের তাদের খুশিতে তারা আত্মহারা ছিলেন এবং কিতাবে বর্ণিত রয়েছে সাহাবা ইকরাম আলী মুরদওয়ান এর নিকটে যখন এই বিবাহের সুসংবাদ পৌঁছল তখন সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমিকদের নিকট এই বিষয়টি খুবই অপছন্দনীয় হলো যে যে গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন সেই গোত্রের লোকেরা তাদের গুলামিতে থাকুক, সুতরাং তাদের কাছে যত দাস দাসী ছিল তাদেরকে এই বলো মুক্ত করে দিলেন যে এরা আমাদের আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বাড়ির আত্মীয়। সুবহানাল্লাহ, যাদের কাছে সে গোত্রের দাস দাসী ছিল সবাই মুক্ত করে দিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এখন এই গোত্রের সম্পর্ক হয়ে গিয়েছে, বরকত তারা পেলেন এবং সবাইকে গুলামি থেকে মুক্ত করে দিলেন। যেহেতু এই বিবাহের বরকতে বনি মুস্তালিক গোত্রের অনেক লোক গুলামির জীবন থেকে মুক্তি পেলেন, এই কারণে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যাদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে অনেক কল্যাণ ও বরকতময় বিবাহ আখ্যায়িত করে বলেন। সম্প্রদায়ের মধ্যে হযরত জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে অধিক কল্যাণ ও বরকত আনয়নকারিনী কোনো মহিলা দেখিনি। সুবহানাল্লাহ, সাহাবা ইকরাম আলী মুরদওয়ান এর ইশকে রসুল দেখুন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে গোত্রের সম্পর্ক হয়ে গিয়েছে সে গোত্রের লোকেরা যারা দাস দাসী ছিল ওই সময় দাস দাসীকে টাকা দিয়ে কিনতে হতো, এর পরেও সাহাবা ইকরাম আলী মুরদওয়ান যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে গোত্রের সম্পর্ক হয়েছে সকল দাস দাসীকে তারা মুক্ত করে দিলেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটি বহিঃপ্রকাশ ছিল। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনিসের সম্পর্ক হয়ে যায় যার সাথে সম্পর্ক হয়ে যায় তারাও বরকতময় এবং সম্মানিত হয়ে যায় এবং তাদেরকে রিসপেক্ট জানানো এটি ইমানদারদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। হযরতে জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা হযরতে হারিস বিন আবু দিরার এবং দুই ভাই হযরতে আমর বিন হারিস এবং আবদুল্লাহ বিন হারিস এবং এক বোন আমরা বিনতে হারিস তারা সবাই মুসলমান হয়ে সাহাবিয়াতের মর্যাদা লাভ করলেন। হযরতে জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন, কিতাবে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজের পর তার হুজরায় তশরিফ নিয়ে গেলেন, তিনি তখন তার নামাজের স্থানে ছিলেন, অতঃপর চাষ্তের সময় পুনরায় ফিরে আসলেন, তখনও তিনি ওই জায়গায় বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর থেকে কি তুমি এখানেই বসেছিলে? আরজ করলেন, জি হ্যাঁ। বললেন, আমি এখান থেকে যাওয়ার পর চারটি এমন বাক্য তিনবার পড়েছি যে যদি সেগুলো তোমার সারাদিনের ইবাদতের সাথে ওজন করা হয় তবে সেগুলো ভারী হবে, আর সে বাক্যগুলো হলো سبحان اللہ و بحمدہ عدد خلقہ و رضا نفسہ و زینت عرشہ و مداد کلماتہ۔ سبحان اللہ۔ এটাই ছিল উম্মুল মুমিনীন হযরত জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইবাদতের আগ্রহ, যে ফজর নামাজ পরে তিনি যেখানে অবস্থান করেছিলেন, ইশরাক চাস্তের পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন, তিনি সেখানে বসেছিলেন, অর্থাৎ তিনি অধিক আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতেন। আমাদের অনেক ইসলামী বোনেরা নামাজই পড়ে না, এরকম নয়। আপনি বিবাহিত বা অবিবাহিত যারা রয়েছে, মহিলাদের উপরও তো নামাজ ফরজ, পুরুষের উপরও নামাজ ফরজ, মহিলাদের উপরও নামাজ ফরজ। তবে পুরুষরা মসজিদে গিয়ে জামা সহকারে আদায় করবে, মহিলারা নিজের ঘরে নামাজ আদায় করবে। প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলার উপর, বিবেক সম্পন্ন যারা, তাদের উপর নামাজ ফরজ করা হয়েছে মুসলমান যারা। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে অনেকে নামাজ পড়ার ক্ষেত্রে অলসতা, অনেকে নামাজই পড়ে না, মাঝ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, বেনামাজি যারা, এদের কবরে কঠোর আজাব হবে। জি হ্যাঁ, বেনামাজির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বেনামাজির কবরে সাপ নিয়োগ করা হবে, যে সাপ তার শরীরের মধ্যে চিমটিয়ে ধরবে এবং দংশন যখন করবে, 70 হাত জমিনে ধসে পড়বে, আবার নিজে তামার নখ দিয়ে উঠাবে, আবার দংশন করবে, এরকম কিয়ামত পর্যন্ত তাকে আজাব দেওয়া হবে। তো ইসলামী ভাই হোক, ইসলামী বোন হোক, যারা নামাজ পড়ে না, হাত জোর করে অনুরোধ করব, আল্লাহ তাআলা তিনি আমাদের রব, তিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, সে যদি রিজিক বন্ধ করে দেয় আমরা কোথায় যাব? মনে রাখবেন, আমরা কাজকর্ম করি, বিদায় আমরা খাই, রিজিক পাই, এরকম নয়। এটি তো মাধ্যম, মাধ্যম ছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন দয়া, আমরা পুরো মাস যে কাজকর্ম করি কিন্তু আমাদের রিজিকের মধ্যে বরকত এমন হয় যে সেই রিজিকের বরকত আমরা 1.5-2 মাস পর্যন্ত পেয়ে যাই। আচ্ছা, কোনো সময় আমরা কাজেও গেলাম না, এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের গর্ভে যখন 9 মাস ছিলাম, সেখানে কোথায় কাজকর্ম করতাম? সেখানেও আল্লাহ তাআলা রিজিক পৌঁছিয়েছেন। আমাদের সন্তানেরা, তারা ছোট যারা রয়েছে, এরা তো কাজকর্ম করে না, আমরা তাদের মাধ্যম হয়ে গেলাম রিজিকের। তো এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর দয়াতে আমরা রিজিক পাচ্ছি, তার কথা না মানার পরেও আল্লাহ রিজিক দিচ্ছেন। তো তার কথা মেনে যদি তার ইবাদত করি, তো রিজিক থেকে বঞ্চিত হবো? কোনো দিন না। আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। এই অনুষ্ঠান যারা দেখছেন, অনুরোধ করব, নামাজ পড়ুন, আল্লাহকে রাজি করুন, নামাজ পড়ুন, ইনশাআল্লাহ রিজিকে বরকত হবে, হায়াতে বরকত হবে, রোগ থেকে আপনি নিরাপদ থাকবেন। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, নবীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেবেন। অন্যথায় আল্লাহ না করুক যে কোনো সময় যদি মৃত্যু চলে আসে, তাহলে বলুন কবরে কে বাঁচাবে, হাসরের দিন কে বাঁচাবে? আপনি হবেন, আপনার আমল হবে। তাই অনুরোধ করব, 5 ওয়াক্তের নামাজ সময় মোতাবেক আদায় করুন। কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা তো দেখছেন, যিনি নামাজ ফরজ করেছেন তিনি দেখছেন, যিনি নামাজের তোহফা নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন, তিনি অবগত মতে আমল নামা প্রসঙ্গে। তাই অনুরোধ করব, নামাজ অবশ্যই আদায় করুন। উম্মুল মুমিনীন হযরতে জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি ইবাদতের ব্যাপারে বলা হয়েছে, তিনি অধিক রোজা রাখতেন এবং কোনো কোনো সময় তিনি জুমার দিনও রোজা রেখে নিতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরতে জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করলেন, গতকাল কি রোজা রেখেছিলে? আরজ করলেন, না। এরশাদ করলেন, আগামীকাল কি রাখার ইচ্ছা আছে? আরজ করলেন, না। এরশাদ করলেন, তুমি রোজা ভেঙে নাও। মনে রাখবেন, রমজানের পর নফল রোজা রাখার এটি অত্যন্ত বরকতময় এবং রাখা উচিত। তবে শুধুমাত্র জুমার রোজা রাখা নিষেধ করা হয়েছে। জুমার সাথে বৃহস্পতি শুক্রবার বা জুমা এবং শনিবার, শুক্রবার এবং শনিবার এভাবে মিল করে রাখা উচিত। শুধু শুক্রবার রোজা রাখা নিষেধ করা হয়েছে। তবে কেউ যদি রেখে নেয়, গুনাহগার হবে না, রাখতে পারে। হযরতে জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি দিন রাত আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে জীবন অতিবাহিত করতে লাগলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর প্রায় 40 বছর পর রবিউল আব্বাল 50 হিজড়িতে 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। মারওয়ান বিন হেকেম, যে ওই সময় মদিনাতুল মুনাব্বারার শাসক ছিলেন, তিনি তার জানাজা নামাজ পড়ান এবং জান্নাতুল বাকিতে তার মাজার নির্মিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উম্মুল মুমিনিন হযরতে জাবির ইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়জ বরকত দান করুক। অনুরোধ করব ইসলামী বোনদেরকে, তার জীবনী থেকে এটি প্রতীয়মান হয় যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিক ইবাদত করতেন, নামাজ পড়তেন, নফল নামাজ আদায় করতেন, নফল রোজা রাখতেন। তাই অনুরোধ করব ইসলামী বোনদেরকে, পর্দা করুন, ইবাদত করুন, আল্লাহ রাসূলের আনুগত্য করুন। এটাই হলো আমাদের একান্ত কাম্য, এটাই হওয়া উচিত, যাতে করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেই। আজকে যে ওনাদের জীবনী আলোচনা হচ্ছে, কেন হচ্ছে, এই জন্য হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর ঘরের সদস্য হওয়ার পরেও তারা ইবাদত কেমনভাবে করেছেন, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পরিবার পরিজন যারা রয়েছেন প্রত্যেকেই জান্নাতি, এরপরেও তারা কেমন ইবাদত করেছেন, কেমন আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শত কষ্ট হয়েছে, কিন্তু ইবাদতের বেলায় কোনো গাফলতি নয়, ইবাদতের বেলায় কোনো উদাসীনতা নয়। যখনই ইবাদত করতেন তারা একাগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্ট চিত্তে তারা ইবাদতে মগ্ন হয়ে যেতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ইবাদতের মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু